Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ভূমিকম্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সাবরিনা। যেমনটি আপনারা ইতিমধ্যেই শুনলেন, আমাদের আজকের কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয় ভূমিকম্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা। অধিবেশন চলাকালে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি 2026193062 নম্বরে ফোন করতে পারেন অতিথিদের। বিশ্বজনীন সমস্যা ভূমিকম্প ও দুর্যোগ ব্যবস্থাপনা, এই বিষয়টি নিয়ে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনে যোগ দিচ্ছেন দুজন বিশিষ্ট অতিথি। ঢাকা থেকে অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় বা বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির একজন প্রতিষ্ঠাতা ডক্টর মেহেদী আহমেদ আনসারি, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি। হ্যালো, ধন্যবাদ। আর ধন্যবাদ। ওদিক থেকে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন প্রফেসর শঙ্কর কুমার নাথ, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজি অ্যান্ড জিওফিজিক্স বিভাগের অধ্যাপক। প্রফেসর শঙ্কর কুমার নাথ, আপনাকে আসরে স্বাগত। আর সেই সঙ্গে শ্রোতারা যারা অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে শুরু করা যাক। এরই মধ্যে অনেকগুলি ফোন কল মনে হয় এসে গেছে। প্রথম কলটি এসেছে কলকাতা থেকে, নিয়ে নিচ্ছি আমরা। হ্যালো, হ্যালো,
নমস্কার। ভারতবর্ষের কলকাতা থেকে আমি পল্লব মুখোপাধ্যায় বলছি। ভয়েস অব আমেরিকার সবাইকে এবং হ্যালো ওয়াশিংটনের সমস্ত শ্রোতা বন্ধুদের খ্রিস্টীয় নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটা দুঃসংবাদ ভাগ করে নিতে চাই। সংবাদটি এই যে, উত্তর মেরু বরফ দ্রুত গলতে শুরু করেছে, যার প্রভাব সুদূরপ্রসারী। এছাড়াও অপরিণামদর্শী খনিজ উৎপাদন, ভূমিজ জল সম্পদের উত্তোলন এবং ভূগর্ভস্থ পরমাণু বিস্ফোরণের পরীক্ষা নিরীক্ষা ভূমিকম্পের অন্যতম কারণ বলে চিহ্নিত হওয়া সত্ত্বেও আমরা সাবধান হচ্ছি না। প্রথম বিশ্বের দেশগুলির মধ্যে দুর্যোগ মোকাবিলায় যথেষ্ট তৎপরতা দেখা গেলেও দ্বিতীয় ও তৃতীয় বিশ্বের দেশগুলিতে সেই সচেতনা, তৎপরতা ও সাধারণ জনগণের মধ্যে প্রাক প্রস্তুতি লক্ষণীয়ভাবে অনুপস্থিত। এমন পরিস্থিতিতে আমার একটাই প্রশ্ন, বিপর্যয়ের সম্ভাবনার বিপজ্জনক বাঁকে দাঁড়িয়েও কি রাষ্ট্রিকভাবে সচেতন হব না, সচেতন করে তুলব না সাধারণ মানুষকে দুর্যোগের মোকাবিলার জন্য? ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে। পল্লব মুখোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে সরাসরি যাওয়ার আগে আমরা ছোট্ট করে জেনে নিতে চাই যে ভূমিকম্প কেন হয় এবং টেকটনিক প্লেটের উপরে অবস্থিত অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ কেন। প্রথমেই যাচ্ছি অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি আপনার কাছে। জি, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আপনি তো শুনলেন।
আসলে যেটা হয়েছিল যে সারা পৃথিবীটা আসলে কতগুলো ১৯০৬ সালে প্রথমে জন গ্রিফ অবজার্ভ করেন যে পুরো পৃথিবীকে ভাগ করে এবং একটা সাথে যখন সংঘর্ষ হয় এবং ওখানে যখন পার্টিকুলার এনার্জি রিলিজ হয় তখন ভূমিকম্পগুলো হয়। এবং আমাদের এই উপমহাদেশের আশেপাশে অনেকগুলাই, আসলে ইন্ডিয়ার আশেপাশে অনেকগুলোই আছে। বাংলাদেশকে যদি আমরা আক্রমিক পদ্ধতি কাজ করি, আমাদের বাংলাদেশের আশেপাশে এই ধরনের ডাইরেক্ট ইন্টারনাল অনেকগুলাই আমাদের ঠিকই আছে। আমরা বাংলাদেশের সেই সূচিগুলোর কারণে আসলে ভূমিকম্প হচ্ছে এখন। এখন ডিপেন্ড হচ্ছে আমাদের এই আর্থিক কারণ কতটা বিশ্বাস করে আসছে ন্যাচারাল কারণ, যেটা আমরা বললাম যে ভূমিকম্প টেকিংস বা মুভমেন্টের কারণ হয়, কিন্তু অনেকগুলো আছে আবার ন্যাচারাল ছাড়াও আর্টিফিশিয়াল কারণ হয়। লাইক আমাদের যদি কোথাও অনেকখানি পানি আমরা জলাধার তৈরি করি, লাইক ভারতের কয়নাতে একটা অনেকদিন আগেই এই ধরনের ১৯৬০ সালে থেকে একটা হয়েছে কয়না ড্যাম, তার ফলে খুব আর্থিক হয়। তো এইটা বিভিন্ন এবং আরেকটা কারণও আজকে হতে পারে, কোথাও যদি অগ্নুৎপাত হয় তখনও আসবে হতে পারে। মেইন কারণ হচ্ছে যে আমাদের যদি ন্যাচারাল ফেনোমেনা অর্থাৎ মুভমেন্টের টেকনিক্সের কারণে আসে বেশি রাখতে হবে, অর্থাৎ একটা বেশি একটা মুভমেন্ট এবং সময় একটা নিচে অংশ পুড়িয়ে যায়, পাশাপাশি সংঘর্ষ হতে পারে। এই
অধ্যাপক আনসারি, আপনার টেলিফোন লাইনটা খুব স্পষ্ট নয়, আমরা আবারও আপনাকে টেলিফোন করব, কারণ আপনার এই মূল্যবান কথাগুলো আমরা ঠিক আমাদের শ্রোতাদের কাছে ঠিক মতো পৌঁছতে পারছি না। তো আমি চলে যাচ্ছি অধ্যাপক নাথ আপনার কাছে।
ধন্যবাদ। আমি প্রশ্নটি বুঝলাম। আমরা সবাই জানি যে এক সময় সারা পৃথিবী একটি মাত্র প্লেট ছিল, একটি লিথোস্ফিয়ার হিসেবে ছিল। ভূগর্ভস্থ বিভিন্ন কারণে ডাইনামিক প্রসেসের দ্বারা যখন মেন্টাল প্লুম এবং বিভিন্ন জিওডাইনামিক প্রসেস হতে আরম্ভ করলো এবং ভলক্যানিক অ্যাক্টিভিটিস পৃথিবীর অভ্যন্তরে তার প্রচুর ক্ষমতা দ্বারা এই প্লেটগুলিকে একটি গন্ডওয়ানা প্লেট তাকে ভাঙতে আরম্ভ করে এবং তখন সেখানে 17 থেকে 18টি বিভিন্ন প্লেট এবং মাইক্রো প্লেট তৈরি হয়। হ্যালো
জি।
এই প্লেটগুলো বিভিন্ন জিওডাইনামিক প্রসেসে কোথাও স্প্রেডিং সেন্টারের জন্য একটি আরেকটি থেকে বিচ্ছুত হতে আরম্ভ করে, আবার কখনো একটি প্লেট আরেকটি প্লেটের গায়ে ধাক্কা লাগায়। কন্টিনেন্টাল প্লেট এবং কন্টিনেন্টাল প্লেটে যখন ধাক্কা লাগে তখন যেহেতু দুটি প্লেটের বয়েন্সি এবং তাদের স্পেসিফিক গ্র্যাভিটি সব সমান, সেজন্য একটি প্লেট আরেকটি প্লেটকে ক্রস করে ট্যাঞ্জেনশিয়ালি বেরিয়ে যায়, তার ফলে ট্রান্সফর্ম ফল্ট বাউন্ডারি তৈরি হয়, যার এক্সাম্পল হচ্ছে সান অ্যান্ড্রিয়াস ফল্ট ক্যালিফোর্নিয়ায়, যেখানে যার থেকে অনেক বড় মাত্রার ভূমিকম্প হয়েছিল, যেমন 1906 সালে সান ফ্রান্সিসকো ভূমিকম্প, যেটা লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোকে অলমোস্ট বিধ্বস্ত করে দিয়েছিল। তারপরে কিছু কন্টিনেন্টাল প্লেট যখন ওশানিক প্লেটের সঙ্গে ধাক্কা মারে, যেমন ধরুন ভারত এবং ইউরেশিয়ান প্লেট যখন একটি আরেকটিকে ধাক্কা মারছে, তার মাঝখানে যখন অন্য একটি ওশানিক প্লেট থাকে, তখন বিকজ অব বায়েন্সি তখন এই ওশানিক প্লেটটি কন্টিনেন্টাল প্লেটের নিচে আস্তে আস্তে ঢুকতে আরম্ভ করে। এটাকে বলা হয় ভিসকাস ড্র্যাগ বা গ্র্যাভিটেশনাল পুল। এবং এর কারণেই যে প্লেট বাউন্ডারি গুলো হয়, যেখানে হয়তো সাবডাকশন প্রসেস হচ্ছে, কোথাও ট্রান্সফর্ম প্রসেস হচ্ছে, কোথাও বা স্প্রেডিং সেন্টারের জন্য একটি প্লেট গিয়ে আরেকটি প্লেটে ধাক্কা মারছে এবং তার ফলে অ্যান্ডিজ এর উৎপত্তি হয়, হিমালয়ার উৎপত্তি হয়, টিবেটিয়ান প্লেটও গড়ে ওঠে। এবং এইসব ক্ষেত্রে যে ধরনের এনার্জি রিলিজ হয় বা যে ধরনের স্ট্রেস রিলিজ হয়, তার থেকে আমরা যে ধরনের ভূমিকম্প আশা করতে পারি তার মাত্রা কখনো কখনো 8 বা 9 ছাপিয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, প্যাসিফিক প্লেট এবং নর্থ আমেরিকান প্লেটের মধ্যে যে ধাক্কা হয়, তাতে গালফ অফ আলাস্কাতে প্যাসিফিক প্লেটটি আস্তে আস্তে নর্থ আমেরিকান প্লেটের নিচে ঢুকতে আরম্ভ করে, কারণ তাকে ছেয়েছিল ফারলন এবং নাস্কা প্লেট।
অধ্যাপক নাথ, এই
1960 সালে ভ্যালডিজে 9.22 মাত্রার যে ভূমিকম্প হয়েছিল, 9.2 মাত্রার যে ভূমিকম্প হয়েছিল, সেটি পৃথিবীর সর্বোচ্চ কালের বিধ্বংসী ভূমিকম্প বলে এখনো পর্যন্ত পরিগণিত হয়।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকটি কল এসে গেছে, আমরা নিয়ে আবারও ফিরে আসছি আমাদের আলোচনায়। হ্যালো
হ্যালো, আমি সোহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট ফ্রেন্ডস ডিএক্সএন ক্লাব, ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে বলছি। সম্মানিত শ্রোতা বন্ধুগণ ও ভয়েজার আমেরিকা বাংলা বিভাগের কর্তৃপক্ষ, সকলকে জানাচ্ছি শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খাওয়ার আমন্ত্রণ।
অনেক ধন্যবাদ।
আজকে ভয়েজার আমেরিকার সাপ্তাহিক অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটনের বিষয় নির্ধারণ করা হয়েছে ভূমিকম্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও মারাত্মক। সারা বিশ্বে এখন পর্যন্ত বিরাট একটি আশ্চর্য বিষয় হচ্ছে ভূমিকম্প, যার পূর্বাভাস দেওয়ার মতো কোনো ব্যবস্থাও আজও আবিষ্কৃত হয়নি। আমরা ঢাকাবাসীরা সারাক্ষণ খুবই আতঙ্কে থাকি, এই বুঝি বড় ধরনের একটি ভূমিকম্প এলো। বিশেষজ্ঞ অতিথি প্যানেলের কাছে আমার প্রশ্ন, একটি বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের কি অবস্থা হবে? বাঁচানো যাবে কি এই নগরীকে, নাকি পরিত্যক্ত হবে এই শহর? আর এই সমস্ত প্রশ্নের উত্তর সরকার কি ব্যবস্থা নিচ্ছেন? আশা করছি আজকের প্যানেল আমার প্রশ্নের জবাব দিবে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।
ধন্যবাদ। এই প্রশ্নটি নিয়ে যাচ্ছি অধ্যাপক আনসারি আপনার কাছে। ঢাকা শহরের অবস্থা কি দাঁড়াবে যদি ভূমিকম্প হয়, এবং পূর্বাভাস দেওয়ার মতো কোনো যন্ত্র আছে কি?
ধন্যবাদ আপনাকে। আসলে ভূমিকম্পের এমনই একটা ন্যাচারাল ফেনোমেন, এটা আসলে কোন সময় পূর্বাভাস দেওয়া যায় না। যেরকম আমাদের কিন্তু আরো অনেকগুলো ন্যাচারাল ফেনোমেন আছে, লাইক সাইক্লোন, তারপর আছে টর্নেডো, এগুলা কিন্তু অন্তত বেশ কয়েকদিন আগে থেকে আপনার পূর্বাভাস দেওয়া সম্ভব। বাট ভূমিকম্প এমন একটা ফেনোমেন, এখানে প্রিপেয়ারনেস অর্থাৎ আমাদের প্রস্তুতিটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এটার যদি পূর্বাভাস আসো সেটা কয়েক সেকেন্ডের ব্যাপার। তো আমাদের ঢাকা শহরে একটা বিভিন্ন রকম আমরা স্টাডি করেছি বিভিন্ন সময়, এবং রিসেন্ট একটা স্টাডিতে আমরা দেখেছি যে ঢাকা মোটামুটি আপনি জানেন বোধহয় যে 1897 সালে আমাদের এখানে 8.7 ম্যাগনিচিউড একটা আর্থকুইক ছিল, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান বর্ডারিং রিজনে 8.7, এবং এটা রিসেন্টলি লোয়ার গ্রেড করে 8.1 ম্যাগনিচিউড বলা হচ্ছে। এবং এই আর্থকুইকটা যখন 1897 সালে হয় তখন ঢাকার পপুলেশন ছিল মাত্র 90,000। কিন্তু ওই সময়ই ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা ইন্ডিয়ার কিছু অঞ্চল মিলে প্রায় 1542 জন লোক মারা যায় এই বড় ভূমিকম্পের কারণে, এবং অনেক জায়গাতেই মাটি সরে গেছিল, মাটি দেবে গিয়েছিল। এবং আমাদের ঢাকার আর্মেজনা চার্চ এবং ময়মনসিংহ এর কাছারি একজন নব কুঠিরি, এগুলা বিভিন্ন ভেঙে পড়েছিল, এগুলা নিদর্শন। এবং
প্রায় 450 মানুষ মারা গেছিলেন ওই সময়।
গ্যালারি সব আছে।
জি
হ্যালো।
জি জি বলুন। না, আমি বলছিলাম ওই সময় প্রায় 450 মানুষের মতো মারা গেছিল। তো ভূমিকম্প
1542 জন মারা গেছে
ভারত সহ, রাইট? জি
ভারত সহ বাংলাদেশে প্রায় 450 থেকে 600 মতো, না বাকি ভারত অংশের নষ্ট মতো। তো এখন এই যেটা হয়েছে যে ওই মাত্রা ভূমিকম্প আমরা একটা প্রেডিকশন করেছি আসলে বিভিন্ন রকম আমাদের বাংলাদেশের। আরেকটা জিনিস হচ্ছে যে ওই সময় ঢাকার পাকা বাসা দালান কোঠা বলতে গেলে খুব অল্প ছিল, 100টার মতন, আর বেশিরভাগই ছিল কাঁচা বাসা, তার ফলে কিন্তু ক্ষয়ক্ষতিটা তেমন হয়নি। এখন কিন্তু সেই ঢাকা নগরী গত 100 বছরে বৃদ্ধি পেয়ে প্রায় পপুলেশন প্রায় 100 গুণ, ঢাকায় প্রায় 1.5 কোটি জনসংখ্যা। তার সাথে যেটা হয়েছে তখন 100 বাসা পাকা বাসা থাকলো, এখন সেই ঢাকার সিটি কর্পোরেশন এলাকাতেই আছে 4 লাখ বাসা। আর আমাদের যেটা গ্রেটার ঢাকা এলাকা বলি আমরা, DMGP এরিয়া, সেখানে আছে 12 লাখ বা 1.2 মিলিয়ন বাসা পাকা দালান কোঠা। তো আমরা একটা যে এস্টিমেটটা সেটা হচ্ছে যে এখন যদি ওই 8.7 ম্যাগনিচিউড একটা আর্থকুয়েক আবার আগের জায়গাতেই হয়, তাহলে ঢাকার যে টোটাল বিল্ডিং বা বিল্ডিং স্টক আছে, আমাদের রাফ এস্টিমেট যদি ওই মাত্রার আর্থকুয়েক না হয়ে একটা ছোট মাত্রারও হয়, যেটা আমরা 7 ম্যাগনিচিউড আর্থকুয়েক যেটা আমরা এক্সপেক্ট করছি, যে আমাদের মধুপুর যেটার জন্য আসলে যমুনা ব্রিজটা ডিজাইন করা হয়েছিল ঢাকা থেকে 90 কিলোমিটার দূরে, ওইখানে যদি একটা আর্থকুয়েক হয় যেটা আমরা বলছি 7 ম্যাগনিচিউড, তাহলে ঢাকার ড্যামেজ বা টোটাল বিল্ডিং কলাপস করবে 25-30%। তো আমার দেখা যাচ্ছে যে আমাদের যদি ঢাকা 4 লাখ বাসা হয় তার প্রায় 1,20,000 মতন বাসা বাড়ি ভেঙে পড়তে পারবে, এবং মানুষ হতাহত হয় প্রায় 1-2 লাখ। এখন যেটা হয়েছে যে আমাদের এই জিনিসটা তো খালি জানলেই হবে না, আমাদের প্রস্তুতির একটা ব্যাপার আছে। এখন রিসেন্টলি আপনি জানেন যে আমাদের কিন্তু April 2013 রানা প্লাজা একটা বিল্ডিং কলাপস করে কিন্তু প্রায় 4,000 মতো লোক ছিল, তার মধ্যে কিন্তু 1130 জন স্পট ডেট হয়েছে ডিউরিং রানা প্লাজা কলাপস 2013 এপ্রিল মাসে। এখন আমরা যেটা চিন্তা করছি যে একটা বিল্ডিং কে কলাপস করে সেটাকে উদ্ধার করে আনতে আমাদের কিন্তু 15 দিন সময় লেগে গেছে, এবং মানুষ মারাও কিন্তু গেছে প্রায় 1,100 জন। এখন এই ধরনের ঘটনা যদি ভূমিকম্পের ক্ষেত্রে ঘটে, আমরা বলছি ঢাকা 1,00,000 ভবন ভেঙে পড়ার সম্ভাবনা, মানে আমরা চিন্তা করছি যে এখানে উদ্ধার করতে কিন্তু আমাদের বিশাল একটা যজ্ঞের ব্যাপার হবে। তো আমাদের সেই জন্য আমাদের সরকার থেকে যে আমরা প্রস্তুতির দিক থেকে আমরা যেটা চিন্তা করছি, এবং রিসেন্টলি একটা নতুন প্রজেক্ট আমরা হাতে নিয়েছি যে আমরা প্রত্যেকের বিল্ডিং কে ধরে ধরে চেক করে বিল্ডিং এর যে স্ট্যাটাস কি সেটাকে বুঝা আছে, কারণ রানা প্লাজার মতো ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে। সেই ব্যাপারে আমরা অলরেডি আমাদের ঢাকা শহর এবং বাংলাদেশের যেগুলো আমাদের বিশেষ ইন্ডাস্ট্রি আছে প্রায় 3600 ইন্ডাস্ট্রি আমরা রিসেন্টলি চেক করেছি, এবং সেই ইন্ডাস্ট্রিগুলো আসলে আবার আমরা আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা চেক করার দিকে যাচ্ছি, কিন্তু এইটার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস সেটা সরকারের দিক থেকেও আসলে একটা মেজার নেওয়ার কথা আমরা চিন্তা করছি যে আপনারা জানেন যে ঢাকার আশেপাশে কিন্তু যখন 1897 সালে ভূমিকম্পগুলো ভূমিকম্পটা হয় তখন ঢাকায় কিন্তু যে বাসাবাড়িগুলো ছিল সবগুলো শক্ত মাটির উপর অবস্থান করছিল, অত ভালো মাটির মধ্যে ছিল, কিন্তু এখন রিসেন্টলি আমাদের
এবং বহুতল ভবন খুব কম ছিল ওই সময়টায়, বহুতল ভবন খুব কম ছিল 1897 সালে যে ভূমিকম্প হয় ওই সময় ছিলই না বলতে গেলে। জি,
তখন হয়তো দুইতলা ভবন, হয়তো দুইতলা ভবন ছিল, এখন কিন্তু সেই তুলনায় ঢাকায় প্রায় আমাদের রাফ এস্টিমেট হচ্ছে এখন 1500 মতন ভবন আছে যেগুলা 10 তলার উপরে।
জি,
আর বেশিরভাগই 6 তলা বিল্ডিং, কিন্তু যেটা আরেকটা এডিশনাল প্রবলেম সেটা হচ্ছে যে তখন ছিল শক্ত মাটির মধ্যে বাসা, আর এখন কিন্তু আমরা আশেপাশে যে যত দোবানালা খাল বিল আছে সবগুলো
ভরে কিন্তু আমরা হচ্ছে
সেটা আমাদের জন্য একটা এডিশনাল মানে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা অনেকেই জানেন 1985 সাল মেক্সিকোতে একটা ভূমিকম্প হয় যেটা মেক্সিকো সিটি থেকে প্রায় 400 কিলোমিটার দূরে, এবং মেক্সিকো সিটিতে নরম দোবা মাটির মধ্যে যত হাইরাইজ বিল্ডিং ছিল বেশিরভাগ ভেঙে প্রায় কিন্তু 10 থেকে 12 হাজার লোক তখনই হতাহত হয়। তো আমরা ঢাকা তো আমরা একটা রিসেন্ট স্টাডি করে দেখেছি যে আমাদের এখানে কিন্তু মেক্সিকোর মতো কিছু এলাকা যেগুলো ভরাট মাটি এবং বেশ ভালো গভীর নরম মাটি দিয়ে ফিল আপ করা হয়েছে, রিক্লেম করা হয়েছে, সেখানে কিন্তু মেক্সিকোর মতন ঘটনা ঘটার একটা সম্ভাবনা আছে। তার মানে আমাদের ঢাকায় এমনি তো 1897 সালে আর্থিক আসলে একটা বিশাল দুর্যোগ হবে, তাছাড়া নরম মাটিতে আমরা ভবন নির্মাণ করার ফলে কিন্তু আমাদের দুর্যোগের বা ক্ষতি পরিমাণটা অনেক ভয়াবহ হবে।
এখন অ্যাকচুয়ালি সারা পৃথিবী জুড়ে একটা নতুন ধরনের পর্যালোচনা আরম্ভ হয়েছে যেটাকে আমরা বলি সাইক্লিক মাইক্রোজোনেশন।
অনেক ধন্যবাদ।
ঢাকার জন্য আসলে আমরা বেশ কয়েকটা জায়গাতেই আমরা করেছি, ঢাকা এবং আমাদের বাংলাদেশের প্রায় 7টা সিটির জন্য আমাদের সাইক্লিক মাইক্রোজোনেশন করা আছে।
আমার মনে হয়
আরবানাইজেশনটাকে সেভ করা সম্ভব, বিল্ডিং কোড চেঞ্জ হয়ে যাবে, সাইসমিক কোএফিসিয়েন্ট চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ হয়ে গেলে যদি নতুন করে বিল্ডিং কোড ডেভেলপ করা যায় তাহলে এখনকার যে সভ্যতা সেটাকে বাঁচিয়ে রাখা সম্ভব এবং আরবানাইজেশনকে নতুন ভাবে পরিকল্পনা দেওয়া সম্ভব হবে।
অধ্যাপক আনসারি এবং অধ্যাপক নাথ, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইতিমধ্যে একটি ফোন কলও এসে গেছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শহীদুল আলম স্বপন জেনেভা সুইজারল্যান্ড থেকে বলছি। আজকে হ্যালো ওয়াশিংটনের বিষয় ভূমিকম্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমার একটা কমেন্ট বলতে পারেন। 11 সেপ্টেম্বর 2001 সাল থেকে রিস্ক বা ঝুঁকি নিয়ে জনগণের উপলব্ধি এবং ঝুঁকির প্রাথমিক উৎস নিয়ে চিন্তাভাবনার নাটকীয় পরিবর্তন এসেছে, সেটা কর্পোরেট কোনো অফিস বা কোম্পানি থেকে ধরে জাতীয় বা সরকারি পর্যায়ে সর্বক্ষেত্রে প্রতীয়মান। আজকে সবাই বিস্ফোরক ডিভাইস, সন্ত্রাস সম্পর্কিত ঝুঁকি এবং তার ক্ষতি সম্পর্কে সদা চিন্তিত থাকেন। গত কয়েক দশক ধরে দেশে দেশে হ্যারিকেন, টর্নেডো এবং ভূমিকম্প জাতীয় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির ব্যারোমিটার যে পরিমাণে উঠানামা করেছে তা বিভিন্ন হামলা, যুদ্ধের সাথে সম্পর্কিত জীবন বা অর্থনৈতিক ক্ষতির কোনো অংশে কম না। উদাহরণস্বরূপ নর্থ ব্রিজ, কোবে, ফুকুশিমা এবং নেপালের ভূমিকম্প থেকে অর্থনৈতিক ক্ষতি সহ যাবতীয় ক্ষতির প্রতিটি সূচক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুর্যোগের সঙ্গে যুক্ত লোকসানকে অনেক আগে ছাড়িয়ে গেছে। এখন বিকল্প পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য ভূমিকম্প থেকে রক্ষা সহ অন্যান্য সর্বনাশার ঝুঁকির পরিচালনা এবং ব্যবস্থাপনার নতুন দিক উন্মোচনের একটি উপযুক্ত সময় বলে আমার মনে হয়। বিশেষ করে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে এ ব্যবস্থা অতি জরুরি বলে আমার মনে হয়। থ্যাংক ইউ,
ধন্যবাদ। প্রশ্নটি নিয়ে যাচ্ছি, প্রশ্ন আসলে মন্তব্য। অধ্যাপক আনসারি, আপনার কাছে
আসলে এটা মানে প্রশ্নটা আসলে একটু ব্রড, মানে ঠিক ডাইরেক্টলি ভূমিকম্পের সাথে যতটা জড়ানো তাছাড়া আসলে গ্লোবাল স্ট্র্যাটেজি সাথেও জড়ানো, যেরকম বাংলাদেশেও আসলে টেরিজমটা আসলে সারা পৃথিবীর সব জায়গায় আছে আমাদের, তাছাড়া আসলে টোটাল যে ড্যামেজ সেটাতে কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক আমরা দেখেছি যে আমাদের ট্রাফিক অ্যাক্সিডেন্টেও কিন্তু আমাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়, কিন্তু আমরা আসলে ওটা হিসাব করি না। হয়তো একটা ট্রাফিক অ্যাক্সিডেন্টে হয়তো 10 জন মারা গেল, বাট কিউমুলেটিভলি যদি আমরা সবগুলো যোগ করি দেখা যাবে যে বড় একটা ন্যাচারাল ডিজাস্টার থেকেও সেটা কিন্তু কম না। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে যে ভূমিকম্প জিনিসটা আসলে কিন্তু আসলে কিছুটা ভূমিকম্প ন্যাচারাল, কিন্তু আমাদের যে ক্ষয়ক্ষতিটা সেটা কিন্তু অনেকটা আমরা আর্টিফিশিয়াল। অর্থাৎ একটু নাগ যেটা বললেন যে আমাদের আসলে বিল্ডিং কোড এনফোর্সমেন্ট একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং বিল্ডিং কোড এনফোর্সমেন্টে কিন্তু আমাদের দেশে যথেষ্ট গলত আছে। আমাদের রাজুক হচ্ছে ঢাকা শহরের বিল্ডিং কোড এনফোর্সমেন্ট এজেন্সি, বাট তাদের কোনো কিন্তু ক্যাপাসিটি নাই বিল্ডিং কোড কে কিভাবে এনফোর্স করতে হবে, এবং সেটা বিল্ডিং গুলোকে চেকিং এর ব্যাপারটা কিন্তু আমাদের যথেষ্ট দেখবে। তাছাড়াও যেটা হয়েছে যে আমাদের বিল্ডিং ডিজাইনে কিন্তু আমাদের খুব একটা ফল নাই, আমাদের বিল্ডিং ডিজাইনে যে যারা করছেন এবং যারা ডিজাইন করছেন তারা কিন্তু যথেষ্ট নলেজেবল এবং বিল্ডিং কোড অনুযায়ী করছেন, বাট প্রবলেম হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। এবং এই ইমপ্লিমেন্টেশনের কারণে কিন্তু আপনি দেখবেন যে রিসেন্টলি যে রানা প্লাজা কলাপস করলো বা তারা স্পেন্ডার বিল্ডিং এবং তাছাড়াও কিছু বিল্ডিং নিজে থেকে ভেঙে পড়ে গেছে, এগুলো সবগুলো কিন্তু বিল্ডিং কোড এনফোর্সমেন্ট এবং আমাদের কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসিওরেন্স, যেটা আমাদের আমরা বলি যে যে কংক্রিট যে ভবনটা নির্মাণ করেছে সেটা আপাত মানে।
অধ্যাপক অধ্যাপক নাথ মনে হয় কিছু বলার চেষ্টা করছিলেন, অধ্যাপক আনসারি
একটা একটু সুযোগ দিন কিছু বলার।
অধ্যাপক আনসারি আমরা অধ্যাপক নাথের কাছে যাচ্ছি। জি,
সারা সারা পৃথিবী জুড়ে ভূমিকম্পের তাণ্ডব চলছে আমরা সবাই জানি, কিন্তু সেই ভূমিকম্প সেই ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমাদের যেটা করতে হবে সমস্ত মডার্ন সিটিগুলোকে নতুনভাবে বিল্ডিং কোডে সাজিয়ে তুলতে হবে। আমরা সবাই জানি যে যত আরবানাইজেশন বাড়ছে, পপুলেশন গ্রোথ যত বেড়ে যাচ্ছে, সমস্ত মানুষ গ্রামগঞ্জ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে নগরের দিকে উপনগরীতে, তার জন্য একটা পপুলেশন বাস্ট বা এক্সপ্লোশন হচ্ছে, সেই পপুলেশনের জন্য এনক্রোচমেন্ট হচ্ছে, তার জন্য যেসব জায়গায় বাড়িঘর দর করার কথা নয়, যেখানে একতলা বাড়ি করার কথা সেখানে হয়তো হাই রাইজ বিল্ডিংও হচ্ছে, এটা আমরা রক্ষা আটকাতে পারবো না, এটা চলবে। কিন্তু আরবানাইজেশনটাকে যতটা সেফ করা যায় সেদিকে আমাদের নজর দিতে হবে। সারা পৃথিবী জুড়ে এখন সাইসমিক মাইক্রোজোনেশন চলছে, সাইসমিক মাইক্রোজোনেশন থেকে আমি একটা উদাহরণ দিই, আমরা কলকাতায় সাইসমিক মাইক্রোজোনেশন করেছি রিসেন্টলি, এবং কলকাতা শহর যেটি হিমালয়া এবং নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বেঙ্গল বেসিন যেটা বাংলাদেশকেও এর মধ্যে আমরা নিয়ে আসছি, যেখানে ঢাকা ময়মনসিংহ পাবনা সবই রয়েছে, এবং এই কলকাতায় যখন আমরা সাইক্লিক মাইক্রোজোনেশন করলাম, গুয়াহাটিতে করলাম এবং অন্যান্য শহরে আমরা যে 40টি শহর ভারত সরকার চিহ্নিত করেছে ভীষণ ভাবে বিধ্বংসীর কবলে পড়ার মতন, সেগুলোতে আমরা যখন করতে গেছি আমরা দেখলাম যে সাইসমিক জোন 3 বা 4 যেটাতে বোর্ড অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা কলকাতাকে রেখেছিল সেটা এখন 7 থেকে 8টি ডিফারেন্ট মাইক্রোজোনে ভাগ হয়ে গেছে। আমরা যদি এইখানে আরবানাইজেশন প্রিন্সিপালটাকে গাইডলাইনটাকে একটু পরিবর্তন করি এবং এখানকার নতুন জোন ফ্যাক্টর যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তার জন্য প্রচুর সিমুলেশন দরকার, ভীষণ ভাবে বৈজ্ঞানিক রিসার্চ করে গবেষণার দ্বারা ভীষণ প্রকারে সিমুলেশন করে আমরা যদি নতুন জোন ফ্যাক্টর বার করতে পারি এবং সেটা যদি আমরা ব্যবহার করি, তাহলে বিল্ডিং কোডটাকে একটু আপডেট করলে এবং সেটা যদি আমরা ইউজ আরবানাইজেশনের জন্য ব্যবহার করি, যেখানে জোন 3 তে যে ধরনের সাইসমিক কোএফিসিয়েন্ট দরকার সেটা যদি জোন 2 এর সাইসমিক কোএফিসিয়েন্ট ইউজ করা হয়, সেখানকার আরবান বা স্ট্রাকচার কখনোই স্ট্যান্ড করবে না, সেটা যত ছোটই বা যত বড় মাত্রার ভূমিকম্পই হোক। সেজন্য এখন সারা বিশ্ব জুড়ে আর সাইক্লিক মাইক্রোজোনেশনের কাজ চলছে, নতুন করে জোন ফ্যাক্টর কম্পিউট করা হচ্ছে এবং সেই এস্টিমেটেড জোন ফ্যাক্টর ব্যবহার করে এবং ডেটাবেস ব্যবহার করে আমরা আগে থেকেই বলতে পারি যে এই ধরনের ম্যাক্সিমাম ক্রেডিবল আপকোয়ে কত হতে পারে এবং তার জন্য কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। সেই ডেটাবেস যদি আমাদের কাছে থাকে, নতুন সাইক্লিক কোএফিসিয়েন্ট যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তার জন্য আমরা যদি বিল্ডিং কোড থেকে পরিবর্তন করি, তাহলে সেই পরিবর্তিত বিল্ডিং কোড দ্বারা যে ধরনের আরবান স্ট্রাকচার তৈরি হবে সেটা যথেষ্ট শক্ত সামর্থ্য হবে এবং যথেষ্ট ভূমিকম্প রেজিলিয়েন্ট হবে বলে আমরা আশা করি। এবং এই জন্য ভারত সরকার, আমি বলতে পারি যে আমি একটি সাইক্লিক মাইক্রোজোনেশন ন্যাশনাল স্টিয়ারিং কমিটির আমি চেয়ারম্যান, আমরা 42টি শহর
আইডেন্টিফাই করেছি যেখানে পপুলেশন 1 মিলিয়ন অ্যান্ড অ্যাবাভ এবং জোন 3, 4 এবং 5 এর মধ্যে পড়ে। সেই সব শহরগুলোকে আমরা সাইক্লিন মাইক্রোজোনেশন করে কোডগুলোকে আবার পরিবর্তন করে নতুন করে আমরা সাইক্লিক কোফিশন এবং বিল্ডিং কোড দিচ্ছি। সেই বিল্ডিং কোড ব্যবহার করে যদি আরবানাইজেশন করা হয় তবে সেই সব আরবান স্ট্রাকচার যথেষ্ট আর্থকুয়েক রেজিলিয়েন্ট হবে এবং আশা করা যায়, এবং ইভেন হেরিটেজ বিল্ডিংসগুলোকে আবার নতুন করে রেট্রোফিট করলে সেগুলো যত বড় মাত্রার ভূমিকম্পই হোক না কেন ডিপেন্ড করছে ওখানকার ম্যাক্সিমাম ক্রেডিবল আর্থকুয়েক কত এবং ওখানকার ক্যারেক্টারিস্টিক আর্থকুয়েক কত হতে পারে। যদি সেই পর্যায়ে বিল্ডিং কোডটাকে নিয়ে যাওয়া যায় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে ক্ষয়ক্ষতি অনেক কমে যাবে। কমিউনিটি সবসময় একটা সেফ আরবান স্ট্রাকচার সেফ লাইফ লাইন ফেসিলিটি আশা করে। ভূমিকম্প হবে, ভূমিকম্পের প্রেডিকশন করে কোনো লাভ নেই, কারণ প্রেডিকশন করে যদি আমরা বলি যে আজকে এখানে এত মাত্রা ভূমিকম্প হবে এবং এটা কালকে হবে, আপনি সেই কমিউনিটিকে কোথায় নিয়ে যাবেন?
আর তাছাড়াও প্রাকৃতিক দুর্যোগ কখন কিভাবে হবে সেটা বলাও মানে 100% ঠিক বলা যায় না অধ্যাপক নাথ।
হবে হবে বলা যায় না, কত পরিমাপের ভূমিকম্প হতে পারে, ম্যাক্সিমাম ক্রেডিবল আর্থকুয়েক কত হতে পারে এবং কত ম্যাক্সিমাম ম্যাগনিচিউড হতে পারে সেটা আমরা
সেটা একটা ধারণা পাওয়া যেতে পারে। অধ্যাপক নাথ অনেক ধন্যবাদ, আমাদের একটি ফোন কল এসে গেছে আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো,
হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জিয়াউর রহমান বলছি রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। তো ভূমিকম্প এবং প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে আসলে এগুলো সবগুলোই অপ্রত্যাশিত ভাবে ঘটে থাকে, আমাদের সাধারণত তার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু ব্রডলি দেখতে গেলে সম্ভবত অনেকাংশে আবার অনেক ক্ষেত্রেই মানুষেরও কর্মকাণ্ড জড়িত থাকে এই সমস্ত দুর্যোগের বা বিপর্যয়ের মূলে। তো অনেক ক্ষেত্রে যেমন আমাদের দেখতে পাই যে হিসাব বহির্ভূত ভাবে পাহাড় কাটা, পাহাড় নিধন করে সেখান থেকে পাথর সংগ্রহ করা, বিভিন্ন কলকারখানা বা গাড়ি ঘোড়ায় যে দূষণ তার সেগুলো নিয়ন্ত্রণের ব্যাপারেও অনেকটা উদাসীনতা দেখা যায়। তো এইসব ক্ষেত্রে কি সরকারি ভাবে আর একটু কড়াকড়ি করলে বা খুবই স্ট্রিক্ট হওয়া দরকার? যেমন হয়ে বিভিন্ন সময়ে পরিবেশ সম্মেলন হয়ে থাকে, সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে কিন্তু তার বাস্তবায়ন হয় না। তো সেই সমস্ত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ঘটালে কি এই ধরনের দুর্যোগ
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আমরা অত্যন্ত দুঃখিত যে কিছুটা যান্ত্রিক গোলযোগ হয়েছে। অধ্যাপক আনসারি আপনি প্রশ্নটা শুনেছেন? অধ্যাপক আনসারি আমরা খুবই দুঃখিত, আমাদের মনে হয় টেলিফোন লাইনে কিছুটা গণ্ডগোল হয়েছে, আমরা এই প্রশ্নটা নিয়ে চলে যাচ্ছি। অধ্যাপক নাথ আপনার কাছে।
হ্যাঁ নমস্কার।
নমস্কার।
হ্যাঁ আমি যা শুনলাম তাতে আমার যা মনে হলো যে আমরা আর্টিফিশিয়াল পদ্ধতিতে যে ন্যাচারাল সিস্টেমটাকে ইকোসিস্টেমকে আমরা
নষ্ট করে দেওয়া হচ্ছে, বিশেষ করে পাহাড় কাটার কথা উল্লেখ করেছেন তিনি এবং কলকারখানার বর্জ্য বা দূষণ, গাড়ির দূষণ এই সমস্ত।
হ্যাঁ পাথর কাটলে যেটা হয়, যদি পাথরটাকে কাটা হয় এবং ওখানকার ইকোসিস্টেমটাকে যদি ডিস্টার্ব করা হয় তাহলে ভূমিকম্পজনিত ল্যান্ডস্লাইড, আমরা জানি যে ভূমিকম্পজনিত কতগুলো সেকেন্ডারি প্রসেস হয় তার মধ্যে ল্যান্ডস্লাইড হচ্ছে একটি। সেই ল্যান্ডস্লাইডের ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, সেজন্য তার জন্য কতগুলো নিয়মাবলী আছে। আমরা রিসেন্টলি গ্যাংটকে কাজ করছিলাম, সিকিমের গ্যাংটকে এই ধরনের প্রবলেম হয়, ওখানে ভূমিকম্পজনিত ল্যান্ডস্লাইডের ফ্রিকোয়েন্সি অনেক বেশি এবং শুধু তাই নয় তার বৃষ্টি হলেও ওখানে ল্যান্ডস্লাইড হয়। সেই জন্য আর্থকুয়েক ইন্ডিউস বা নন আর্থকুয়েক ইন্ডিউস ভূমি ল্যান্ডস্লাইড এবং তাছাড়া সয়েল ফল, রক ফল এগুলো তো হতেই থাকে। সেজন্য এই ব্যাপারে একটু এইসব জায়গায় পাহাড়ি এলাকাতে অলরেডি অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেজন্য, এবং ওটাও ইন্সপেকশনে থাকে। আর এইসব যেহেতু খুবই সেন্সিটিভ এরিয়া, এতে এমনিতেই অনেক নিরাপত্তার ব্যাপার থাকে, সেজন্য এগুলো অলরেডি কড়াকড়ি করা হয়েছে এবং নতুন ধরনের রুলস রেগুলেশন অলরেডি ফর্মুলেটেড হয়েছে। এটা চলছে, এটা হয়তো উনি জানেন না, কিন্তু এগুলো অলরেডি করা হচ্ছে এবং তার জন্য সরকার যথেষ্ট ভাবে অনেক কর্মসূচি নিয়েছেন,
গ্রহণ করেছেন। অনেক ধন্যবাদ।
ভারতবর্ষে আমরা যেমন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে, যেটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে, তাদের অনেক পলিসি তৈরি হয়। এবার যেমন ফার্স্ট জুন 2016 আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি একটি ন্যাশনাল পলিসি ফ্রেম আপ রিলিজ করেছেন, যাতে আমরা এখানে সমস্ত নিয়মাবলী ঠিক করে দিয়েছি যে ভূমিকম্প, শুধু ভূমিকম্প নয়, যে কোনো ন্যাচারাল ডিজাস্টার হলে তার জন্য কি ভিশন হবে। আমাদের ভিশন হচ্ছে মেক ইন্ডিয়া ডিজাস্টার রেজিলিয়েন্ট।
অনেক ধন্যবাদ অধ্যাপক নাথ। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আবারও ফিরে আসছি। হ্যালো,
হ্যালো, নমস্কার।
নমস্কার,
আমি কলকাতা থেকে বিজয় ভকত বলছি। আমরা দেখেছি ভূমিকম্প, নেপালের ভূমিকম্প দেখেছি, যাতে বহু মানুষ মারা গিয়েছিলেন এবং বহু ঘরবাড়ি ভেঙেছিল, প্রায় 9,000 মানুষ মারা গিয়েছিলেন এবং 9,00,000 বেশি বাড়িঘর ভেঙেছিল, 1,200 বেশি স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র নষ্ট হয়ে গেছিল। কি করে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করা যায় তা নিয়ে নতুন করে ভাবার সময় এসছে, যাতে মানুষের প্রাণহানি কম হয়, আহত ব্যক্তিদের যত তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায় তা দেখতে হবে। অনেক মানুষের মানসিক অসুস্থতা দেখা দেয় ভূমিকম্পের পরে, কিভাবে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় তা দেখতে হবে। এই ব্যাপারে আমাদের কর্মকর্তা আছেন, তারা পরবর্তী আমাদের ভূমিকম্প কিভাবে মোকাবিলা করা যায় তার জন্য যদি নতুন কিছু আমাদের উপস্থাপনা করেন, তাহলে আমরা আরো মানসিক ভাবে তৈরি হয়ে থাকবো যে যাতে পরে ভূমিকম্প এলে পরে আহত মানুষদের যত তাড়াতাড়ি সুস্থ জীবনে ফিরে আনা যায় সেটা প্রকাশ করতে। নমস্কার,
ধন্যবাদ। প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি অধ্যাপক আনসারি আপনার কাছে, কিভাবে দ্রুত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা যায়।
ব্যাপারটা, কারণ আমরা যেটা জানি ওয়ার্ল্ডে প্রমাণিত যে ভূমিকম্পে 90% মানুষকে বাঁচানো সম্ভব যদি ভূমিকম্প সহনীয় ভূমন এবং ভূমিকম্প রেজিস্ট্যান্ট মাটি, অর্থাৎ মাটিকে আমরা যেটা বলছিলাম মাটিও কিন্তু আমাদের অনেক জায়গায় নরম থাকে, সেগুলো যদি ইউজ করে হোক বিভিন্ন রকম আমরা ইম্প্রুভ করে ভবন ভূমিকম্প সহনীয় ভবন, তাহলে কিন্তু 90% মানুষের জীবন বাঁচানো সম্ভব। এছাড়াও আমাদের ভবনের ভিতরে অন্যান্য দেখেন, আমাদের রিসেন্টলি কিন্তু অনেকগুলো বড় ভূমিকম্প হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার আশেপাশে, কিন্তু আমাদের তেমন ক্ষতি হচ্ছে না। কারণ হচ্ছে কি, ভূমিকম্প গুলি হচ্ছে এমন জায়গায় যেখানে খুব বেশি জনবসতি এলাকা না, কিন্তু আবহাওয়া খাচ্ছে। এখন যেটা হচ্ছে এই সামান্য আনাতেই কিন্তু আমরা দেখছি যে ভবন থেকে মানুষ প্যানিক করে নেমে আসে, অর্থাৎ 10 সাল বিনি থেকে নেমে আসে, কিন্তু ভূমিকম্প যেটা বলা হয় সবাইকে ঠান্ডা মাথায় থাকতে হবে এবং জাস্ট ভূমিকম্পের সাথে সাথে সবাইকে থেকে চিহ্নিত জায়গায় বেশ করে দেয়াল ঘেঁষে মাথা হাতে, যদি বাসার ভিতরে কোনো শক্ত টেবিল থাকে টেবিলের তল যেতে, কিন্তু অবশ্যই আগের থেকে চিহ্নিত জায়গায় যেখানে সেফ একটা ঘরের একটা বাসার মধ্যে সেখানে দাঁড়ান, প্যানিক করা যাবে না, দরজা খুলে নিচে নামা যাবে না। ভূমিকম্প পরবর্তীতে যখন থেমে যায় তখন কিন্তু তার গ্রাজুয়ালি আস্তে আস্তে নিচে নেমে যাওয়ার সুযোগ আসবে, কিন্তু ঠিক চলাকালীন সময় কোনো হয় করা যায়, কারণ প্যানিক করে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু অনেক দূরে কিন্তু মানুষ কিন্তু স্ট্যাম্পিড অনেক হতাহত হচ্ছে, এমনকি মারাও যাচ্ছে। ইঞ্জুরিটা আমাদের বাড়াচ্ছি, তো সরকারের দিক থেকে এই জিনিসটা অর্থাৎ অ্যাওয়ারনেস এর দিক থেকে যেমন তেমনি ভাবে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের দিকে জোর দিতে হবে। এটাকে আমরা বলছি একটা
নন স্ট্রাকচার মেজার্স, এবং নন স্ট্রাকচার মেজার্স এর মধ্যে কিন্তু আরো কি জিনিস আছে যে ভূমিকম্প সনি ভূমি নির্মাণের ব্যাপারে সরকারকে সচেতন করতে হবে, আমাদের রাজমিস্ত্রিদের ট্রেনিং দিতে হবে, যারা ভূমিকম্প সনি ভবন নির্মাণ করতে আমাদের ভূমিকম্প ইঞ্জিনিয়ারকে ট্রেনিং দিতে হবে, এবং সর্বোপরি যেটা করতে হবে যে হোলিস্টিক এবং কমপ্লিট প্ল্যান, অর্থাৎ শর্ট টার্ম মিডল টার্ম এবং লং টার্ম প্ল্যান থাকতে হবে। লং টার্ম প্ল্যানের আওতায় কিন্তু আমাদের ওইটা বলছিলাম যে মাইক্রোনেশন ম্যাপ এবং বিল্ডিং কোড এনফোর্সমেন্ট, বা শর্ট টার্ম প্ল্যানে কিন্তু আমাদের যে অ্যাওয়ারনেস যেগুলো আছে অর্থাৎ মানুষকে অ্যাওয়ার করে, ইভেন আমাদের সরকারি যারা কর্মকর্তা আছে যারা এই ডিএসআর এর সাথে জড়ানো, যে ইন্ডিয়াতে আর ডিএমএস এরকম বাংলাদেশে কিন্তু আর ডিডিএম ডিপার্টমেন্ট অফ ডিএসআর ম্যানেজমেন্ট, তারা কিন্তু অনেকই এই কাজ করেছেন, বাট তাদের আরো কোঅর্ডিনেটেড ওয়েতে অর্থাৎ স্কুল কমিটি বাচ্চাদের দিন থেকে শুরু করে স্কুল টিচারদের ট্রেনিং থেকে শুরু করে আমাদের ভলেন্টিয়ার ব্রিগেড তৈরি করা থেকে শুরু করে সব কাজটাকে কিন্তু এক কোঅর্ডিনেটেড ওয়েতে করতে হবে, যাতে আমাদের নন স্ট্রাকচারাল শক্তি সম্পন্ন হয় অর্থাৎ প্রপার ওয়েতে করা হয়। এবং জানেন বাংলাদেশের কিন্তু ওয়ার্ল্ডে একটা ভালো স্থিতি আছে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, এবং আমাদের 44,000 ভলেন্টিয়ার ব্রিগেড আছে যেটা এখন সাইক্লোন উন্নত করা হচ্ছে অ্যালং কোস্টাল এরিয়া, এবং আমাদের যে কোনো সময় কোথাও যদি সাইক্লোন আসে এই ভলেন্টিয়ার ব্রিগেডই কিন্তু মানুষ অ্যাওয়ার করে তাদেরকে সাইক্লোন শেল্টারের দিকে বা আশ্রয় কেন্দ্রের দিক থেকে এদিকে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়। ঠিক একই আমরা বাংলাদেশে এখন রিসেন্টলি একটা সরকারি ডিসিশন নিয়ে আর্থিক প্রোগ্রাম চালু করে, ঢাকাতে অলরেডি 40,000 ভলেন্টিয়ার মধ্যে 30,000 ভলেন্টিয়ারকে শিক্ষিত প্রশিক্ষিত করা হচ্ছে, আপনাদের ওই যে এটা বললাম যে রানা প্লাজার ঘটনা সম্পর্কিত এই প্রশিক্ষিত ব্রিগেডের একটা অংশ বাংলাদেশ ফায়ার সার্ভিসের আর্মড ফোর্স ডিভিশনের সাথে একসাথে কাজ করেছে, এবং এই ভলেন্টিয়ার ট্রেনদেরকে যদি প্রকল্পে প্রশিক্ষিত করা হয় ইকুইপমেন্ট দিয়ে তাদেরকে যদি শিক্ষিত করা হয় কিন্তু যে কোনো দুর্যোগে যেখানে ভূমিকম্প যদি একটা ভবন না অনেক ভবন হয়তো ক্ষতিগ্রস্ত হবে সেখান থেকে উদ্ধার কার্য অনেক জোরালো ভাবে প্রকল্পে করা সম্ভব হবে।
অনেক ধন্যবাদ অধ্যাপক নাথ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার কাছে এই একই প্রসঙ্গে জেনে নিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব।
অ্যাকচুয়ালি আমরা আমি যেটা আপনাকে বলছিলাম যে আমরা রিসেন্টলি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান রিলিজ করা হয়েছে, এবং তার অন্তর্গত 18টি অ্যাক্টিভিটিজ আমরা চার্টার করেছি যেটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের থ্রুতে ডিসিমিনেট করা হচ্ছে, এবং তাতে অংশগ্রহণ করছেন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তারপরে গভর্নমেন্ট মেশিনারি যারা গভর্নমেন্ট এজেন্ট রয়েছেন, এবং আমরা জোর দিচ্ছি আর্লি ওয়ার্নিং। আপনি হয়তো জানবেন বা আমার শ্রোতা বন্ধুরাও হয়তো জানবেন, প্রফেসর আনসারি হয়তো জানবেন যে এখন একটা আর্লি আর্থকোয়েক আর্লি ওয়ার্নিং সিস্টেম নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে ইউনিভার্সিটি অফ বার্কলে এবং তাইওয়ান ইউনিভার্সিটি, এই এতে অনেকটা এগিয়ে রয়েছেন। আমরা ভারতবর্ষে তাইওয়ান ইউনিভার্সিটি দ্বারা একটি আর্লি ওয়ার্নিং সিস্টেম পেনিনসুলার শিল্ড রিজিয়নে ইনস্টল করেছি, এবং তার উপরে আমাদের পরীক্ষা নিরীক্ষা চলছে। যদি সেটা ঠিক হয় তাহলে অ্যাটলিস্ট যদি আমাদের হাতে এক থেকে দেড় দু মিনিট সময় থাকে তাহলে আমরা ইনহ্যাবিটেন্টসদের লোকজনকে বলতে পারি যে আপনারা ইমিডিয়েটলি বেরিয়ে আসুন এবং আপনারা মুক্ত পরিবেশে চলে যান।
অধ্যাপক নাথ অনেক ধন্যবাদ, আমাদের হাতে আসলে একদম সময় নেই। অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি এবং অধ্যাপক শঙ্কর কুমার নাথ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, আর সেই সঙ্গে শ্রোতা বন্ধুরা আপনাদের প্রশ্ন যাদের নিতে পারলাম না তাদের কাছে ক্ষমা চাইছি, এবং যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তাদের আরও একবার ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকের মতো হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।